বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 10 নভেম্বর, 25 অগ্রহায়ণ এবং ফার্সি 19,000। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। গত 2 মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অপরাধ যজ্ঞের চিত্র সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বিশ্ব মানবাধিকার দিবসে ঢাকায় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের মানববন্ধনে গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের আহ্বান সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে তারুণ্যের শক্তি কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা সোনালি সময়। পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইমাম মাহদি আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজায় সাময়িক যুদ্ধবিরতি শেষে গত 9 দিনে শতাধিক ইসরায়েলি সেনাকে হত্যার কথা ঘোষণা করল হামাস। জাহাজ আটকের ঘটনায় হুতিদের প্রশংসা। গাজায় একজন হামাস যোদ্ধাও আত্মসমর্পণ করেনি। গাজার রাস্তায় অর্ধ উলঙ্গ করে ফিলিস্তিনি নাগরিকের ছবি প্রকাশ প্রসঙ্গে হামাস নেতার প্রতিক্রিয়া। বাংলাদেশে হয়রানি ছাড়া ব্যবসা করার পরিবেশ চেয়েছে এফবিসিসিআই। সংগঠনটি বলেছে হয়রানি বন্ধ করলে ব্যবসায়ীরা সঠিকভাবে ট্যাক্স দেবে। এবং ভারতের অসম রাজ্যে গত 20 বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন সারা অসম অহম সংগঠনের আইনজীবী শ্যাম দিভান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের এক পদস্থ নেতা বলেছেন, গাজায় যুদ্ধবিরতির পর ইহুদিবাদী সেনাবাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে এবং হতাহতের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। আল জাজিরা নেটওয়ার্ক জানিয়েছে, হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ নিজাল বলেছেন, গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির পর গত 9 দিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইহুদিবাদীদের শত শত সেনা নিহত হয়েছে। নিজাল আরও বলেন, দখলদার ইহুদিবাদী সেনারা কল্পনাও করতে পারেনি তাদের এই পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। সামরিক মানদণ্ড অনুযায়ী প্রতিরোধ শক্তি এই যুদ্ধে বিজয়ী হিসেবে বিবেচিত বলেও নিজাল মন্তব্য করেন। হামাসের এই পদস্থ নেতা বলেন, ইহুদিবাদী শত্রুদের সঙ্গে আলোচনা কেবল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পরই হতে পারে, তার আগে গাজা থেকে একজন বন্দি ইহুদিবাদীরও জীবিত বের হবার কোনো সম্ভাবনা নেই। এদিকে হামাস আরেক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের যেসব সেনা গাজা উপত্যকায় বন্দি রয়েছে তাদেরকে ছাড়িয়ে নিতে চায় না তেল আবিব। শুধু তাই নয়, বন্দি মুক্তির বিষয়ে তাদের আদৌ কোনো ইচ্ছা আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সম্প্রতি গাজা উপত্যকায় বন্দি সেনাদের উদ্ধার করতে গিয়ে কয়েকজন সেনা হতাহত হওয়ার পর হামাস একথা বলল। সংগঠনটি বলেছে, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ইসরায়েল তাদের সেনাদের আদৌ মুক্তি চায় না। দখলদাররা মনে করেছে, বেহিসেবি অভিযান চালিয়ে তারা তাদের বন্দীদের
তাদের মুক্ত করতে পারবে, কিন্তু সেদিনের ব্যর্থ অভিযান আরেকবার প্রমাণ করেছে যে ইহুদিবাদী সরকার গাজায় বন্দী থাকা ব্যক্তিদের জীবনের পরোয়া করে না এবং তারা তাদের মুক্তির ব্যাপারে মোটেও আন্তরিক নয়। লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ আটকের বিষয়ে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন ও দেশটির সামরিক বাহিনী যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে হামাস বলেছে, আমরা মনে করি ইয়েমেনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অত্যন্ত সাহসী ও শক্ত সিদ্ধান্ত। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 64 দিনে আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে গেছে যে ইহুদিবাদী ও আমেরিকান হানাদাররা তাদের বিপক্ষে ইয়েমেনের এই সিদ্ধান্ত। গাজা উপত্যকার উপর ইসরায়েল যে অবরোধ সৃষ্টি করে রেখেছে তা ভেঙে ফেলার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি তাদের ঐতিহাসিক দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর সদস্য ইজ্জাত আর রিস্ক বলেছেন, গাজার রাস্তায় অর্ধ উলঙ্গ করে যে সমস্ত ফিলিস্তিনি নাগরিকের ছবি প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা, তারা সবাই গাজার বেসামরিক নাগরিক, কেউ হামাসের যোদ্ধা নন। তিনি বলেন, এর মধ্য দিয়ে দখলদাররা একেবারেই প্রকাশ্য একটি হাস্যকর নাটকের অবতারণা করেছে যা তাদের স্বভাবগত বৈশিষ্ট্য। ইজ্জাত আর রিস্ক বলেন, হামাসের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বিজয় দাবি করা দখলদারদের ফেসে পরিণত হয়েছে। হামাসের এই নেতা বলেন, গাজার রাস্তায় কিছু বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে অর্ধ উলঙ্গ অবস্থায় বসিয়ে তাদের পাশে অস্ত্র রেখে ইহুদিবাদীরা দাবি করছে যে তারা সবাই হামাসের যোদ্ধা, কিন্তু এটি মিথ্যা এবং বাস্তব কোনো ভিত্তি নেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে হয়রানি ছাড়া ব্যবসায় করার পরিবেশ চেয়েছে এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ব্যবসায়ীরা হয়রানি ছাড়া ব্যবসা করতে চায়, হয়রানি বন্ধ করুন, তাহলে ব্যবসায়ীরা সঠিকভাবে ট্যাক্স ও ব্যাট দেবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
হয়রানি ছাড়া ব্যবসা করার পরিবেশ চায় দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই। আজ রবিবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেছেন, ব্যবসায়ীরা হয়রানি ছাড়া ব্যবসা করতে চায়, হয়রানি বন্ধ করুন, তাহলে ব্যবসায়ীরা সঠিকভাবে ট্যাক্স ও ভ্যাট দিবে। এনবিআরকে উদ্দেশ্য করে বিসিসিআই সভাপতি বলেন, বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেকটাই এগিয়েছে, হয়রানি না করলে ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সব সময় আছে এবং কাজ করবে। মাহবুবুল আলম বলেছেন, ব্যবসায়ীদের মধ্যে হয়তো 1-2% ব্যবসায়ীরা কর নিয়ে ঝামেলা করে থাকতে পারেন, তবে তাদের হয়রানি কমিয়ে আনলে এই সমস্যাও কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। কর নেট বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে ব্যবসা রয়েছে, সেখানে নজর দিতে হবে, সেক্টর ভিত্তিক ইএফডি বসানোর দিকেও বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি। অনুষ্ঠানে ভ্যাট প্রদানকারী 9টি প্রতিষ্ঠানকে উৎপাদন, সেবা ও ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে 3টি করে সম্মাননা দেওয়া হয়। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের অসম রাজ্যে গত 20 বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন সারা অসম অহোম সংগঠনের আইনজীবী শ্যাম দেবন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি, বাংলাদেশ থেকে ব্যাপক হারে অনুপ্রবেশের ফলে পাল্টে গেছে অসমের জনবিন্যাস। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
অসমে গত 20 বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং একই সময়ে হিন্দু জনসংখ্যা কমে গেছে বলে দাবি করা হয়েছে। অসমে নাগরিকত্বের ভিত্তিবর্ষ নিয়ে মামলা শুনানিতে সম্প্রতি সুপ্রিম কোর্টে ওই দাবি জানিয়েছেন সারা অসম অহম সংগঠনের আইনজীবী শ্যাম দিভান। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে ব্যাপক হারে অনুপ্রবেশের ফলে পাল্টে গেছে অসমের জনবিন্যাস। সারা অসম অহম সংগঠন শীর্ষ আদালতকে বলেছে, অবাধ বাংলাদেশি অনুপ্রবেশের ধাক্কায় 2040 সালের মধ্যে অসমে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হওয়ার শঙ্কা প্রকট হয়ে উঠেছে। আইনজীবী শ্যাম দিভানের আশঙ্কা, মুসলিম জনসংখ্যার বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলে অসমীয়া হিন্দুরা হয়তো নিজেদের রাজ্যে সংখ্যালঘু হয়ে যাবেন। এরপরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ অসমে 1971 সালের 25 মার্চের পর থেকে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সামগ্রিক তথ্য জানতে চেয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, সিরিয়ার প্রতিরোধের কারণে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে এবং উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী পরাজিত হয়েছে। ইরান সফররত সিরিয়ার প্রধানমন্ত্রী হোসেন আরনাসের সঙ্গে এক বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর হাতে বিমান ও নৌবাহিনী না থাকা সত্ত্বেও গত ষাট দিনে গাজায় ইসরায়েল এবং তার প্রধান সহযোগী আমেরিকাকে হেয় করতে সফল হয়েছে। দখলদার ইহুদিবাদী ইসরায়েল বেসামরিক ও নিরপরাধ নারী শিশু হত্যা করা ছাড়া গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা যদি গোয়েন্দা, সামরিক, নিরাপত্তা, অর্থনৈতিক, গণমাধ্যমের প্রচারণার মধ্য দিয়ে ইসরায়েলকে সহযোগিতা না করে, তাহলে এখনই দখলদারদের পতন হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাবে নাকি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে সে কথা বুঝে উঠতে পারছে না আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার যেমন কোনো সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নেই, তেমনি তারা জানে না যে কিভাবে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হয়। আমির আবদুল্লাহিয়ান বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ঘোষণা করেছে তারা এখন পর্যন্ত তাদের শতকরা দশ থেকে বারো ভাগ শক্তি খরচ করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে তারা পূর্ণ প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গত সাত অক্টোবর যে আল আকসা অভিযান শুরু করেছে তাতে শুধু ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ব্যর্থতাই ধরা পড়েনি, সেই সঙ্গে গোটা ইসরায়েলি ভূখণ্ডের গঠন কাঠামোর দুর্বল ভিত্তি প্রকাশ হয়ে পড়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আরোপ করেছে তার নিন্দা জানিয়ে জাতিসংঘের শিশু কল্যাণ বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, এই অবরোধ গাজার শিশুদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার সামিল। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক আদিলি খোদ্র একথা বলেছেন। এ সময় তিনি গাজার মানবিক পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেন। আদিলি খোদ্র বলেন, সরজমিনে আমাদের দল অঙ্গ প্রত্যঙ্গ হারানো এবং মারাত্মক আকারে পুড়ে যাওয়া শিশুদের সাথে দেখা করার বর্ণনা দিয়েছে এবং শিশুরা তাদের চারপাশে অব্যাহত হামলার কারণে বাকরুদ্ধ হয়ে গেছে। গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বব্যাপী অবরোধ পালনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। দুই মাসেরও বেশি সময় ধরে গাজার বেসামরিক মানুষের উপর যখন দখলদার ইসরায়েলের অবিরাম গণহত্যা চলছে তখন এই আহ্বান জানানো হল। হামাস ও ইসলামী জিহাদ সহ সবগুলো প্রতিরোধ সংগঠনের জোট ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর উপর চলমান অপরাধযজ্ঞের প্রতিবাদে আপনারা আগামীকাল সোমবার সারা বিশ্বে ধর্মঘট পালন করুন। ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থা জানিয়েছে, আশা করা হচ্ছে এই অবরোধের ফলে বিশ্বের সব দেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে এবং এর ফলে সব মানুষ গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারবে আর তখন সরকারগুলোর উপর গাজা যুদ্ধ বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ সৃষ্টি হবে। ইয়েমেন উপকূল দিয়ে যাতায়াতকারী সকল ইসরায়েলি জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে অন্যান্য রুটে চলাচল শুরু করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হুমকির পরিপ্রেক্ষিতে ইসরায়েলি জাহাজগুলো এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এবার শুধু ইসরায়েলি জাহাজ নয়, বরং ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, লোহিত সাগর দিয়ে ইসরায়েলে গমনকারী যে কোনো জাহাজ হবে আমাদের হামলার বৈধ টার্গেট। ওদিকে গাজা উপত্যকায় এরই মধ্যে ইসরায়েলি অবরোধের কারণে খাদ্যদ্রব্যের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এ সম্পর্কে জেনারেল সারেই বলেন, যদি গাজাবাসী প্রয়োজনীয় খাবার ও ওষুধ সরবরাহ না পায় তাহলে ইসরায়েলি বিভিন্ন পণ্য সামগ্রী বহনকারী জাহাজ হবে ইয়েমেনের সেনাবাহিনীর বৈধ টার্গেট, সেই জাহাজটি বিশ্বের যে দেশেরই হোক না কেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অপরাধযোগ্য এবং যুদ্ধবন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের বিরুদ্ধে আমেরিকা যে ভেটো দিয়েছে সে সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন বাবুল আক্তার।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ সনদের 99 নম্বর ধারা কার্যকর করার ক্ষেত্রে যে বিষয়টি তাকে অনুপ্রাণিত করেছে তা হচ্ছে সেখানে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের পরিসংখ্যান। 99 ধারা অনুযায়ী জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোনো বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন। গাজা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং এ নিয়ে নিরাপত্তা পরিষদের পদক্ষেপের ঘাটতির কারণেই তিনি 99 ধারা প্রয়োগ করেছেন বলে জানান গুতেরেস। গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ সরকার কি ধরনের অপরাধযজ্ঞ চালিয়েছে সেই পরিসংখ্যানের দিকে দৃষ্টি দিলেই জাতিসংঘের মহাসচিবের 99 ধারা কার্যকর করার কারণ খুঁজে পাওয়া যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় প্রায় 17,500 মানুষ শহীদ হয়েছেন এবং 47,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এসব শহীদের মধ্যে 7,800টি শিশু এবং 6,000-এর বেশি নারী রয়েছেন। যদিও এটি একটি সরকারি পরিসংখ্যান, বেসরকারি পরিসংখ্যানে এই সংখ্যা আরও বেশি, এমনকি তা 23,000-এর বেশি ছাড়িয়ে যেতে পারে, কারণ যুদ্ধে নিখোঁজদের মধ্যে 6,000-এর বেশি মানুষ রয়েছে। এদের মধ্যে অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং বর্তমান পরিস্থিতিতে ধ্বংসাবশেষ থেকে এসব মৃতদেহ অপসারণ করা সম্ভব হয়ে উঠছে না। তাছাড়া গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। গাজার 60%-এর বেশি বাড়ি হয় সম্পূর্ণ ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে হানাদাররা ইচ্ছাকৃতভাবে 130টি স্বাস্থ্যকেন্দ্র এবং 20টি হাসপাতালকে অকেজো করে দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন গাজায় কোনো নিরাপদ স্থান নেই এবং ইহুদিবাদীরা সব জায়গায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এছাড়া উত্তর গাজায় 80,000-এর বেশি মানুষ খাদ্য ওষুধ ছাড়াই রয়েছে এবং অব্যাহত বোমা হামলা তাদের জীবন মারাত্মক হুমকির মধ্যে ফেলেছে। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP-র উপপরিচালক কার্ল স্কাউ গত শুক্রবার গাজা পরিদর্শনের পর বলেছেন ফিলিস্তিনের গাজার অর্ধেক মানুষ অভুক্ত থাকছেন, সেখানে পর্যাপ্ত খাবার নেই, ফলে সেখানে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক যুদ্ধ বন্ধ করার জন্য একটি প্রস্তাব পাশ করতে ব্যর্থ হয়েছে। গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাবিত প্রস্তাবে যুক্তরাষ্ট্র আবারও ভেটো দিয়েছে। গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেওয়ার ক্ষেত্রে আমেরিকার পদক্ষেপের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওয়াশিংটন ও ইহুদিবাদী স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়েছে।
প্রতিবেদনটি শুনলেন দৃষ্টিপাতের। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে গুম, খুন, হত্যা ও একতরফা নির্বাচনের অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। তারা গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে গুম, খুন, হত্যা ও একতরফা নির্বাচনের অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো। আজ রবিবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাব ও পল্টন মোড় এলাকায় মানববন্ধনে যোগ দেয় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাদের বক্তব্যে গুম, খুন আর রাজনৈতিক হয়রানির প্রতিবাদ ছিলই মূল।
এই সরকার পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হোক।
এতে সভাপতিত্ব করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন দেশে গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। ক্ষমতাসীন সরকারের একক কর্তৃত্বের প্রতিবাদে সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা আজ ক্ষুব্ধ।
সবাই আজকে আমরা একসাথে এই সরকারের বিরুদ্ধে আবেদন করছি, আজকে শ্রমিকরা আন্দোলন করছি, আজকে বিএনপির পার্টি অফিস বন্ধ রেখে তারা নির্বাচন করছে, তারা একদলীয় নির্বাচন, যে নির্বাচনে তাদের এই অনুগত নেতা কর্মীকে নিয়ে তারা স্বতন্ত্র দান করিয়ে
মানবাধিকার দিবসের মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, ভোট মানুষের অধিকার, মৌলিক মানবাধিকারের অংশ, কিন্তু ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে বারবার করে তা হরণ করেছে ক্ষমতাসীন সরকার।
মরা নির্বাচন 14 সালে করেছেন, 18 সালে করেছেন, 2024 সালের 7 জানুয়ারিও এই মরা নির্বাচন বিএনপিকে বাদ দিয়ে করতে দেওয়া হবে না। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, এই আন্দোলনে মৃত্যুবরণ করলে রাজপথ আমরা ছাড়ব না।
এদিকে গণতন্ত্র মঞ্চ সহ সমমনা রাজনৈতিক দলগুলো কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের নিচে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে প্রতিবাদ বিক্ষোভে মানববন্ধন করেছেন। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে তারুণ্যের শক্তি কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা সোনালি সময়।
সোনালী সময়।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের 29তম পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যুব বয়সীরা সাধারণত স্বাধীনচেতা ও বিদ্রোহী ভাবাপন্ন হলেও অনভিজ্ঞতার কারণে তারা কখনো কখনো মারাত্মক ভুলেরও শিকার হয়। সচেতন না হলে তথ্যের বিচিত্রময় ও ব্যাপক প্রচারের এই আধুনিক যুগে যুব সমাজের মধ্যে ভুল করার আশঙ্কা আগের চেয়েও বেশি। পশ্চিমা প্রচার মাধ্যমগুলো অনেক ক্ষেত্রেই নৈতিক ও সামাজিক দুর্নীতি ছড়ানোর কাজ করছে। টেলিভিশন ও ইন্টারনেটে অশালীন বিজ্ঞাপনের ছড়াছড়ি দেখা যায় বহু দেশেই। জ্ঞান ও বিজ্ঞানের তথ্য প্রচারের নামে আধ্যাত্মিকতা, নৈতিকতা ও ধর্মের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে বিষাক্ত প্রচারণা। আর দেশে দেশে এসবের শিকার হচ্ছে যুব সমাজের এক বিশাল অংশ। অশালীন নাটক ও চলচ্চিত্র বা টেলিভিশন সিরিয়াল প্রসার ঘটাচ্ছে অপবিত্রতা ও বিচ্যুতির। বিশেষ করে যুব সমাজের মধ্যে যৌন অনাচার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সাম্রাজ্যবাদী মহল ও তাদের নিয়ন্ত্রিত অনেক গণমাধ্যম। এইসব বিষাক্ত ও জাতি বিধ্বংসী প্রচারণার কারণে যুব সমাজের অনেকেই অপছন্দনীয় আচরণকে পছন্দনীয় আচরণ বলে মনে করছে।
সাম্রাজ্যবাদীরা জানে একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমেই তাদের যুব সমাজের উপর আঘাত হানতে হবে। একটি ইংরেজি প্রবাদে বলা হয়, যখন টাকা বা অর্থ হারায় মানুষ, সে যেন কিছুই হারায়নি, কারণ অর্থ আবার উপার্জন করা বা ফিরে পাওয়া সম্ভব। যখন কেউ স্বাস্থ্য হারায়, সেও তেমন কিছুই হারায় না, কারণ শরীর চর্চা বা চিকিৎসার মাধ্যমে আবারও হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া যায়। কিন্তু কোনো সমাজের নৈতিক চরিত্র একবার ধ্বংস হয়ে গেলে তাদের সবকিছু আসলে ধ্বংস হয়ে যায়। তাই নৈতিক চরিত্র ও মূল্যবোধ সবচেয়ে দামি সম্পদ। তরুণ ও যুব বয়সে মানুষের মধ্যে যৌন উদ্দীপনা বেশ প্রবল থাকে। এ অবস্থায় তাদেরকে যৌন অনৈতিকতার দিকে ঠেলে দেয়া বেশ সহজ, যদি না তাদের মধ্যে সুশিক্ষা ও খোদাভীরুতার প্রতিষেধক তথা ইমানের প্রতিরোধ শক্তি কাজ না করে। পশ্চিমা যুব সমাজের মধ্যে নৈতিক চরিত্রের ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ হল সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রকৃত ধর্মের ও নৈতিকতার চর্চা খুবই কম দেখা যায়। ধর্ম সেখানে একান্তই ব্যক্তিগত বিষয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ? মহান আল্লাহ মানুষের মধ্যে যৌন প্রবৃত্তি বা যৌন চাহিদা দিয়েছেন, যাতে এর মাধ্যমে মানুষের বংশধারা বা নতুন প্রজন্ম আগমনের ধারা অব্যাহত থাকে। এই চাহিদাকে বৈধভাবে বা রীতিসম্মত উপায়ে ব্যবহার করা হলে তাতে সমাজে কোনো বিপত্তি ঘটে না। কিন্তু এই জৈবিক চাহিদার অবৈধ ব্যবহার বা অনিয়ন্ত্রিত কিংবা লাগামহীন ব্যবহার সমাজে বয়ে আনে মহাবিপত্তি। ইসলাম ধর্মের দৃষ্টিতে বিয়ে করা হচ্ছে ধর্মের অর্ধেক দায়িত্ব পালনের সমতুল্য। অন্যদিকে স্বামী ও স্ত্রীর পরস্পরের অধিকারের প্রতি সম্মানও ধর্মের এক বড় অংশ বা গুরুত্বপূর্ণ দিক। যেসব নারী গোপনে স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করেন বা যেসব স্বামী অবৈধ যৌনাচারে লিপ্ত হন, তারা পরস্পরের অধিকারের সীমা লঙ্ঘন করেন। পরকীয়া ও লিভ টুগেদার পশ্চিমা সমাজের অনৈতিক ও বলগাহীন স্বাধীনতার ফসল, আর এই সংস্কৃতিকে এখন প্রাচ্যের ও মুসলিম দেশগুলোতেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সাম্রাজ্যবাদীরা। তবে পশ্চিমা সমাজে যৌন অনাচারের আরেক ধ্বংসাত্মক মহামারী হল সমকামিতা।
পুরুষের সঙ্গে পুরুষের এবং নারীর সঙ্গে নারীর যৌন সম্পর্ক মানবজাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করারই এক প্রক্রিয়া ও মহা ষড়যন্ত্র। ইসলামের দৃষ্টিতে এবং সুস্থ মানবিকতার দৃষ্টিতে মানুষের মধ্যে এ ধরনের সম্পর্ক পশুদের পাশবিক আচরণের চেয়েও কুৎসিত ও ধ্বংসাত্মক। পশুদের যদিও মানুষের মতো বিবেক দেয়া হয়নি, তবু পশুদের মধ্যেও সমকামিতা দেখা যায় না। অনেকেই নারীবাদকে ব্যবহার করছে সমকামিতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। আসলে নারী ও পুরুষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নন, বরং তারা পরস্পরের পরিপূরক। পাশ্চাত্যের যেসব যুবক বা যুবতী সমকামিতার দিকে ঝুঁকে পড়েছে, তাদের কারো কারো জীবনের অভিজ্ঞতায় দেখা গেছে যুবতীরা ভাই বা বাবার কিংবা পরিবারের অন্য পুরুষ সদস্যদের পক্ষ থেকে, অন্যদিকে যুবকরা মা বা পরিবারের অন্য কোনো নারী সদস্যদের পক্ষ থেকে কখনো কখনো রুক্ষ বা নির্দয় আচরণের শিকার হয়েছেন। ফলে গোটা পুরুষ জাতি বা গোটা নারী জাতির প্রতি তাদের মধ্যে এক ধরনের ঘৃণা বা অনীহা জন্ম নিয়েছে। ফলে এইসব যুবক বা যুবতী ভবিষ্যতে তাদের বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে বিয়ের আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাই পরিবারের জুনিয়র সদস্যদের প্রতি নির্দয় বা রুক্ষ আচরণ যেন না করা হয়, সেদিকে বড়দের লক্ষ্য রাখা উচিত।
অনেক সময় এমনও দেখা যায় যে মেয়ে সন্তানরা ছোটবেলা থেকেই দেখছে যে তার বাবা কিভাবে মায়ের উপর অবিচার ও জুলুম কিংবা নির্যাতন করেছে, কিংবা পরনারীর কারণে মায়ের প্রতি দুর্ব্যবহার করেছেন। ফলে তাদের মধ্যে সে সময় থেকেই বিয়ের প্রতি বা পুরুষ জাতির প্রতি আতঙ্ক সৃষ্টি হতে পারে। পরিবারে বাবা ও মায়ের পক্ষ থেকে ছেলে বা মেয়ে সন্তানের প্রতি পক্ষপাতিত্ব বা বৈষম্য কিশোর কিশোরীর মনকে বিপরীত লিঙ্গের প্রতি বিক্ষুব্ধ করে তুলতে পারে। পাশ্চাত্যের কথিত উন্নত ও সভ্য সমাজগুলোতে সমকামিতাকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং সমকামী জুটিগুলোকে বৈধ বিয়ের সনদ দেওয়া হচ্ছে, যা মানবতার প্রতি চরম অপমান ও ধৃষ্টতার সমতুল্য। তাই যুব সমাজের কাছে এইসব ধ্বংসাত্মক সংস্কৃতির কুফল সম্পর্কে সতর্ক করা সবারই দায়িত্ব হয়ে পড়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পিতার উপর আল্লাহর রহমত ঝরে পড়ুক যে নিজের সন্তানকে সৎ ও কল্যাণমূলক কাজে সহায়তা করে।
বিয়ের নানা রহস্য বিষয়ে শহীদ অধ্যাপক আয়াতুল্লাহ মুতাহারি লিখেছেন, মানুষের কতগুলো নৈতিক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো পরিবার গঠন ছাড়া অর্জন করা যায় না। পরিবার গঠন মানে হচ্ছে অন্যদের ভবিষ্যৎ বা পরিণতির বিষয়ে আগ্রহী হওয়া। নীতিবাদী ও সংযম সাধনায় জড়িত চিরকুমাররা এই বিশেষ অভিজ্ঞতার অধিকারী নন বলে জীবনের শেষ পর্যন্ত এক ধরনের অপরিপক্কতা ও শিশু সুলভতার অধিকারী থেকে যান। আর এ বিষয়টি এক পবিত্র বিষয় ও এবাদত হিসেবে বিয়ের প্রতি ইসলামের গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ। বিয়ে মানুষকে আত্মকেন্দ্রিকতা থেকে বের করে আনার প্রথম পর্যায় এবং মানুষের ব্যক্তিত্ব বিকাশের মাধ্যম, এক ধরনের পরিপক্কতা যা বিয়ে ও পরিবার গঠনের আলো ছাড়া অর্জন করা যায় না। বিষয়টি স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকেও অর্জন করা যায় না, নাফস বা প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ থেকেও অর্জন করা যায় না। নৈশকালীন নামাজ কিংবা মহতি ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন থেকেও অর্জন করা যায় না। এ বিষয়ে কেবল বিয়ে ও পরিবার গঠন থেকেই অর্জন করা যায়।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই। কথা হবে আবারও আগামী পর্বে, আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
সোনালী সময় অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 10ই ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মেয়ে বসে থাকে তার বাবা কখন আসবে। প্রথম আলো, মানব জমিনের খবর, মঙ্গল ও বুধবার 36 ঘন্টা অবরোধের ডাক বিএনপির। ইত্তেফাক লিখেছে, মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভেঙেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। যুগান্তর লিখেছে, হবিগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষে সাংবাদিক সহ আহত 50। পেঁয়াজের দাম বেড়ে একদিনে 200 টাকা কিভাবে হয়, বাণিজ্য সচিবের প্রশ্ন, ডেইলি স্টার বাংলা। কলকাতা শিরোনাম, মহুয়ার সাংসদ পদ বাতিলে বেনিয়ম, সংবাদ প্রতিদিন। গণশক্তি লিখেছে, ইনসাফ যাত্রায় পা মেলালো আনিসের পরিবার। আনন্দবাজার পত্রিকার শিরোনাম, 24 ঘন্টার পরিবর্তে 25 ঘন্টায় একদিন হবে পৃথিবীতে। জাপানের উপকূল জুড়ে ভেসে উঠছে হাজার হাজার টন মরা মাছ আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি সহ কয়েকটি জেলার পুলিশ সুপার ওসি প্রত্যাহারের নির্দেশ ইসির, এটি দৈনিক মানব জমিনের শিরোনাম। নির্বাচন নিরপেক্ষ করার ক্ষেত্রে নিশ্চয়ই ইসির এই পদক্ষেপ বড় ভূমিকা রাখবে, আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, আগামী 7ই জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় পুলিশ কর্মকর্তাদেরকে বদলি করা হয়েছে আমরা জানতে পেরেছি। আজকে যে খবর বেরিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি সহ কয়েকটি জেলার পুলিশ সুপার এবং ওসি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি, এতে আমরা প্রাথমিকভাবে অবশ্যই আশাবাদী হয়ে উঠতে পারি যে এগুলো সবই নির্বাচন সুষ্ঠু করার জন্য করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, সেটি হচ্ছে যে এবারের নির্বাচনে যেহেতু বাংলাদেশের অন্যতম প্রধান বড় রাজনৈতিক দল বিএনপি নেই, সেক্ষেত্রে এর যত চেষ্টা প্রচেষ্টাই চালানো হোক, যত জেলার ডিসি ওসিকে প্রত্যাহার করা হোক, এই নির্বাচন আসলে প্রশ্নবিদ্ধ থেকেই যাচ্ছে। নির্বাচনে যেহেতু প্রার্থী প্রধানত আওয়ামী লীগের এবং অন্যান্য দল মিলে আরো কিছু প্রার্থী রয়েছে এবং দামি প্রার্থী রয়েছে, বিদ্রোহী প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে যাই কিছু বলি আমরা, ঘুরে ফিরে কিন্তু মূলত নির্বাচনটা আওয়ামী লীগ এবং তার প্রভাব বলয়ে থাকা রাজনৈতিক দলগুলোর ভেতরেই অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে এখানে যে প্রচণ্ড রকমের প্রতিদ্বন্দ্বিতা হবে এটি ভাবার আসলে খুব একটা কারণ নেই। তারপরেও নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের গঠনমূলক পদক্ষেপ নিচ্ছে, তাকে নিশ্চয়ই সাধুবাদ জানাতে হয়।
জনাব সিরাজুল ইসলাম, নেতানিয়াহুর হুমকির জবাবে ইয়েমেনের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তাহলে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি বাড়তে যাচ্ছে? আপনি কি মনে করেন?
জি, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী গতকালকে ঘোষণা দিয়েছে যে তারা লোহিত সাগর দিয়ে ইসরায়েলের যত জাহাজ চলাচল করবে তার প্রত্যেকটিকে তারা টার্গেট হিসেবে গণ্য করবে এবং এই টার্গেটকে তারা বৈধ টার্গেট বলছে। শুধু তাই নয়, এরপরে তারা আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে লোহিত সাগর দিয়ে যত জাহাজ ইসরায়েলের দিকে যাবে তার প্রত্যেকটিকে তারা টার্গেট করবে, তা সে যে দেশের জাহাজই হোক না কেন। একথা বলছে তারা এই কারণে যে গাজায় যে ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ করছে এবং বেসামরিক লোকজনকে হত্যা করছে, নারী ও শিশুদেরকে হত্যা করছে এবং এটা প্রায় দুই মাস ধরে একটানা চলছে, এর যতক্ষণ পর্যন্ত একদম পুরোপুরি অবসান না ঘটবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেন এই ব্যবস্থা নেবে। ইয়েমেনের এই ঘোষণার পর ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছে আমেরিকাকে যে আমেরিকা যদি ইয়েমেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে ইসরায়েল নিজেই তারা ইয়েমেনের এই সামরিক বাহিনীর বিরুদ্ধে বা ইয়েমেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নেতানিয়াহু বলছেন যে তারা সামরিক ব্যবস্থা নেবে, যদি ইয়েমেনের উপর ইসরায়েল হামলা চালায় তাহলে ইয়েমেনও বলেছে যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত, ইসরায়েল যদি হামলা চালায় তাহলে ইয়েমেনও পাল্টা এবং জবরদস্ত হামলা চালাবে। এর মানে দাঁড়াচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাবে।
জনাব শেদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। মহুয়ার সাংসদ পদ বাতিলে বেনিয়ম, একাধিক প্রশ্ন লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেলের। সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে টাকার বিনিময়ে প্রশ্ন অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার আদৌ যুক্তিসঙ্গত কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল পিডিটি আচার্য। এদিকে সেই দানিশ আলীকে সাসপেন্ড করলেন মায়াবতী, গণশক্তি পত্রিকার খবরে লেখা হয়েছে। সংবাদের শিরোনামে চলে আসা সাংসদকে বহিষ্কার করল মায়াবতীর দল বিএসপি, শনিবার তাকে সাসপেন্ড করা হয়েছে। লোকসভায় শুক্রবার মহুয়া মৈত্রকে বহিষ্কার করার আলোচনায় অংশ নেন দানিশ আলী। রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় অংশ মনে করছেন বিজেপি বিরোধিতা না করার অবস্থান মেনে নেননি বলেই শাস্তি পেতে হল দানিশ আলীকে। ২৪ ঘন্টার পরিবর্তে ২৫ ঘন্টায় একদিন হবে পৃথিবীতে, হলে কি হবে? আনন্দবাজার পত্রিকার এ বিজ্ঞান বিষয়ক প্রতিবেদনে লেখা হয়েছে। মনে হতে পারে এ আবার কি কথা, এরকম হয় নাকি, কিন্তু বিজ্ঞানীরাই বলছেন ভবিষ্যতে এমনও হতে পারে। ২৪ ঘন্টায় একবার নিজের অক্ষের চারদিকে ঘোরে পৃথিবী, কিন্তু একদিনে যদি ২৪ ঘন্টার পরিবর্তে ২৫ ঘন্টা হয়, রয়েছে সেই সম্ভাবনা। কিন্তু প্রায় ৪৬০ কোটি বছর আগে তৈরি হয়েছিল পৃথিবী, গ্যাস এবং ধুলো থেকে ক্রমে আজ এই আকার নিয়েছে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেগুলি জমাট বাঁধতে শুরু করে, তখন থেকেই শুরু হয় আহ্নিক গতি। জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল বলছে যেভাবে পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরছে তাতে খুব শীঘ্রই যে ২৫ ঘন্টায় একদিন হবে এমনটি নয়, এরকম হতে ২০ কোটি বছর সময় লাগবে। তবে যখন হবে তখন পৃথিবীর অনেকটা কাছে চলে আসবে চাঁদ, তার প্রভাব পড়তে পারে পৃথিবীর আবহাওয়া থেকে পরিবেশ সকলের উপরই। ১৪০ কোটি বছর আগে পৃথিবীতে একদিনের দৈর্ঘ্য ছিল ১৮ ঘন্টা ৪১ মিনিট। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার। এ সপ্তাহের পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এ আলোচনায় শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
গত পর্বের আলোচনায় আমরা উল্লেখ করেছি ইহুদি ও খ্রিস্ট ধর্মের মতো জরথুষ্ট ধর্মেও শেষ যুগে বা আখেরি জামানায় প্রতিশ্রুত মহাপুরুষ বা ত্রাণকর্তা আসার ভবিষ্যৎবাণী রয়েছে। তারা বিশ্ব থেকে সব বৈষম্য, নির্যাতন ও দুর্নীতি দূর করে সর্বত্র প্রতিষ্ঠা করবেন ন্যায় বিচার, আধ্যাত্মিকতা, শান্তি ও নিরাপত্তা। জরথুষ্ট ধর্মের মতে বিশ্বজগতের প্রভু হলেন আহুরা মাজদা। তিনি সবসময় আহরিমান বা শয়তানি শক্তিগুলোর নানা নোংরামি, দুর্নীতি ও অশান্তির মোকাবেলা করে যাচ্ছেন। বলা হয় খ্রিস্টের জন্মের প্রায় 700 বছর আগে জরথুষ্ট ধর্মের নবী ধর্মপ্রচার শুরু করেন। তার পবিত্র গ্রন্থের নাম আবেস্থা। এ ধর্মের দৃষ্টিতে মানুষের মুক্তি ও সংস্কারকামী ব্যক্তি হলেন সুশিয়ান্ত। তিনি হলেন প্রতিশ্রুত ত্রাণকর্তা। জরথুষ্ট ধর্মের মতে মানুষের ইতিহাসকে মোট 4 ভাগে ভাগ করা যায় এবং এর প্রতিটি ভাগে রয়েছে 3000 বছর। শেষ 3000 বছরের জরথুষ্ট ধর্মের নবী জরথুষ্ট আবির্ভূত হবেন। তিনি মানুষকে স্রষ্টার ইবাদত করার এবং সুন্দর ও উন্নত আচরণ করার আহ্বান জানাবেন। এর 1000 বছর পর প্রথম ত্রাণকর্তা হুশিদার আসবেন।
জরথুষ্ট ধর্মের প্রথম ত্রাণকর্তা হুশিদার আসার পর ব্যাপক বৃষ্টি হবে। এ সময় সূর্য 10 দিন ধরে মধ্য আকাশে থাকবে। তিনি বিশ্বব্যাপী এই ধর্মের শিক্ষা ছড়িয়ে দেবেন, ফলে বিশ্ব থেকে পাপ, হিংসা, জিঘাংসা ও ঈর্ষা এসব দূর হবে এবং মানুষ কল্যাণকর কাজে মশগুল হবে। কিন্তু এই ত্রাণকর্তার যুগ শেষ হওয়ার কিছুকাল পর মানুষ আবারও অনৈতিক ও অপছন্দনীয় কাজ করতে থাকবে, ফলে দ্বিতীয় সহস্রাব্দের পর দ্বিতীয় ত্রাণকর্তা হুশিদার মহ আসবেন। তিনিও মানুষকে স্রষ্টার ইবাদত করার এবং সুন্দর ও উন্নত আচরণ করার আহ্বান জানাবেন। এ সময় মানুষের মধ্যে শান্তি, পবিত্রতা, আধ্যাত্মিকতা ও উন্নত নৈতিক আচরণ দেখা যাবে, ফলে পৃথিবীতে বেড়ে যাবে কল্যাণ, বিদায় নেবে দারিদ্র ও ক্ষুধা। এরপর আবারও আসবে অধঃপতনের যুগ তথা লোভ, পাপাচার, শত্রুতা ও অপছন্দনীয় সব স্বভাবভিত্তিক অনাচারের যুগ। জরথুষ্ট ধর্মের দৃষ্টিতে মানব জাতির সর্বশেষ ত্রাণকর্তা হলেন সুশিয়ান্ত। তিনি তার আগের ত্রাণকর্তা আসার 1000 বছর পর আসবেন। ইনি হবেন খুব ধার্মিক ও সাহসী ব্যক্তি এবং হবেন প্রতাপশালী বাদশাহ।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
জরথুষ্ট ধর্মের দৃষ্টিতে মানব জাতির সর্বশেষ প্রতিশ্রুত ত্রাণকর্তা সুশিয়ান্ত বা সাউশিয়ান্ত। এর যুগে অতীতের অনেক সৎ ও ভালো মানুষ আবারও জীবিত হয়ে এই ত্রাণকর্তাকে সাহায্য করতে পৃথিবীতে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারেও মুসলমানদের একটি ধারায় এ ধরনের বর্ণনা রয়েছে। সাউশিয়ান তো অশুভ শক্তিগুলোকে ধ্বংস করবেন, মিথ্যা ও অসৎ চিন্তা বা ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করবেন এবং ছড়িয়ে দেবেন শুভ সব বিষয়। ফলে মানুষ হবে পূর্ণতার অধিকারী। সুশিয়ান্ত বা সাউশিয়ান্ত জরথুষ্ট ধর্মের শিক্ষার আলোকে গড়ে তুলবেন নতুন বিশ্ব। জরথুষ্ট ধর্মের বক্তব্য অনুযায়ী এই নতুন বিশ্ব ভরপুর হবে সমৃদ্ধি, নিরাপত্তা ও আধ্যাত্মিকতায়। আর এই সোনালী যুগের পরই ঘটবে মহাপ্রলয় এবং এরপর ঘটবে পুনরুত্থান বা পারলৌকিক জীবন। লক্ষণীয় বিষয় হল এই শেষ ত্রাণকর্তা কেবল তখনই আসবেন যখন মানুষেরা তাঁর আগমনের জন্য ও তাঁর কথা শোনার জন্য প্রস্তুত হবে। মানুষ ইমাম মাহদীর আগমনের জন্য প্রস্তুত না হওয়া বা যথাযথ যোগ্যতা অর্জন না করা পর্যন্ত ইমাম মাহদীও আসবেন না বলে উল্লেখ করা হয়।
অবশ্য জরথুষ্ট ধর্মের পবিত্র বই আভেস্তার আসল বাণীগুলো বহু আগেই ব্যাপক মাত্রায় বিকৃত হয়ে গেছে বলে মনে করা হয়। তাই দেখা যায় বিশ্ব মোট কয়েক হাজার বছর টিকে থাকবে এবং এই সময়ের মধ্যে কয়েকজন ত্রাণকর্তা আসবে বলে এই ধর্মের যে ভবিষ্যৎবাণীগুলোর কথা বলা হয় সেসব সত্য বা বাস্তব হয়ে ওঠেনি। কিন্তু এটাই স্পষ্ট যে জরথুষ্ট ধর্মের অনুসারীরা একজন আসমানি বা ঐশী তথা স্রষ্টার পক্ষ থেকে মনোনীত ত্রাণকর্তার আগমনের আশায় বিশ্বাসী এবং সেই পবিত্র মহাজ্ঞানী ও মহতী ব্যক্তি বিশ্বকে পাপাচার, জুলুম, সংকীর্ণ চিন্তাধারা ও দুর্নীতি হতে মুক্ত করবেন বলেও তারা বিশ্বাস করেন। উল্লেখ্য, তাদের দৃষ্টিতে শেষ ত্রাণকর্তা হবেন একজন আরব মহাপুরুষের বংশধর ও তাঁর অনুসারী।
হিন্দু ধর্মের মধ্যেও শেষ ত্রাণকর্তার ধারণা দেখা যায়। এই ধর্মের মতেও বিশ্বের মানুষের ইতিহাস চারটি মহাযুগের মধ্যে সীমিত। তবে এই মহাযুগগুলো জরথুষ্ট ধর্মের এ সংক্রান্ত যুগগুলো থেকে ভিন্ন ধরনের। হিন্দু ধর্মের মতে শেষ যুগে তথা কলির যুগ হবে সবচেয়ে নিকৃষ্ট যুগ। এ যুগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে দুর্নীতি, নৈরাজ্য ও অনাচার এবং মানুষের নীতি, নৈতিকতা ও আধ্যাত্মিকতা হবে সর্বনিম্ন পর্যায়ের। হিন্দু ধর্মের বিশেষ করে বিষ্ণু ধারার হিন্দুদের কথিত শেষ ত্রাণকর্তার বৈশিষ্ট্যগুলোর সঙ্গে অন্যান্য ধর্মে বর্ণিত শেষ ত্রাণকর্তার বৈশিষ্ট্যগুলোর অনেক মিল রয়েছে। যেমন শেষ যুগে জুলুম, দারিদ্র, বঞ্চনা, বৈষম্য, যুদ্ধ এবং শাসকদের নৃশংসতা এসব বেড়ে যাবে। ফলে এ যুগে বিশ্বের মানুষ একজন ত্রাণকর্তার অপেক্ষায় থাকবেন যিনি বিশ্বকে করবেন উন্নত বা সংশোধিত ও সমৃদ্ধ। হিন্দু ধর্মের মতে শেষ ত্রাণকর্তা বিধাতার পাঠানো কোনো ব্যক্তি নন, বরং তিনি নিজের স্রষ্টা। তবে তিনি মানুষের রূপ নিয়ে কল্কি নাম ধারণ করে আসবেন। হিন্দুদের মতে সব যুগেই স্রষ্টা বা ঈশ্বর অনাচার ও কদর্যতা দূর করে নিজ ধর্ম প্রতিষ্ঠার জন্য মানুষের ছবি নিয়ে ত্রাণকর্তা হিসেবে দেখা দেন। আর শেষ যুগে তাঁর আসার পরই বিশ্ব ধ্বংস হবে তথা মহাপ্রলয় ঘটবে।
কল্কি তথা হিন্দুদের শেষ ত্রাণকর্তা সাদা ঘোড়ায় চড়ে নগ্ন তলোয়ার নিয়ে পাপী ও অত্যাচারীদের হত্যা করতে এবং ন্যায় বিচার ও মহতী গুণগুলো প্রতিষ্ঠা করতে নেমে আসবেন। এক প্রচণ্ড যুদ্ধ হবে এবং কল্কি হস্তি ও অশ্বারোহী বাহিনী নিয়ে সমস্ত অত্যাচারী ও অসৎ স্বভাবের রাজাদের পরাজয় ঘটাবেন। আর এভাবে তিনি আবারও হিন্দু ধর্মকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করবেন।
তাই এটা স্পষ্ট, হিন্দু ধর্মের দৃষ্টিতে যিনি প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা তিনি নিখিল বিশ্বে সমৃদ্ধি, নিরাপত্তা ও ধার্মিকতা প্রতিষ্ঠা করবেন এবং এভাবে বিশ্বে নতুন মানব সভ্যতার প্রসার ঘটবে। আর ইসলাম ধর্মের বর্ণনায়ও বলা হয়েছে শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহদী আল ইসলাম ধর্ম থেকে সমস্ত বিচ্যুতি, সংকীর্ণতা ও কুপ্রথা দূর করবেন এবং ধর্ম থেকে যেসব ভালো দিক উধাও করে দেওয়া হয়েছে সেসব ফিরিয়ে আনবেন। শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তা শীর্ষক আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী পর্বগুলোতে।
ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। গাজায় সাময়িক যুদ্ধবিরতি শেষে গত 9 দিনে 7 ইসরায়েলি সেনাকে হত্যার কথা ঘোষণা করল হামাস। জাহাজ আটকের ঘটনায় হুতিদের প্রশংসা। গাজায় একজন হামাস যোদ্ধাও আত্মসমর্পণ করেনি। গাজার রাস্তায় অর্ধ উলঙ্গ করে ফিলিস্তিনি নাগরিকদের ছবি প্রকাশ প্রসঙ্গে হামাস নেতার প্রতিক্রিয়া। বাংলাদেশে হয়রানি ছাড়া ব্যবসা করার পরিবেশ চেয়েছে এফবিসিসিআই। সংগঠনটি বলেছে হয়রানি বন্ধ করলে ব্যবসায়ীরা সঠিকভাবে ট্যাক্স দেবে। ভারতের অসম রাজ্যে গত 20 বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন সারা অসম অহম সংগঠনের আইনজীবী শ্যাম দিভান। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের তথ্যমন্ত্রী জাইফুল্লাহ আল শামি বলেছেন তাঁর দেশের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। আমেরিকা যদি ইয়েমেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে ইহুদিবাদী ইসরায়েল নিজেই আরবে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে বলে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুমকির পর ইয়েমেনের তথ্যমন্ত্রী একথা বললেন। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করি, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।